পর্ব ১২। রাজার কাজ।
জনতার বিশাল ভিড় ছায়ার মতো ঈসার সাথে সাথে থাকত। প্রায়ই তারা তাকে নির্জন স্থানে খুঁজে পেতেন, যেখানে তিনি তার শিষ্যদের সাথে সময় কাটানোর জন্য যেতেন। কখনো কখনো লোকেরা ক্ষুধার্ত হয়ে যেত। এক বিকেলে এই ঘটনা ঘটল। 5000-এর বেশি লোক গালিল সাগরের পূর্ব দিকে একটা পাহাড়ের উপরে এসেছিল। তাই তিনি ফিলিপ নামে তার এক সাহাবিকে বললেন, এই লোকদের খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব? ফিলিপকে পরীক্ষা করবার জন্যই তিনি ওই কথা বললেন, কারণ কি করবেন তা তিনি জানতেন। ফিলিপ বললেন, তাদের খাওয়ানোর জন্য কিছু অর্থ দরকার। তখন আন্দ্রিও বললেন, এখানে একটা ছোট ছেলের কাছে 5টা জবের রুটি আর 2টো মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাতে কি হবে? ঈসা বললেন, লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তারই উপরে বসে গেল। সেখানে পুরুষের সংখ্যায় কম বেশি 5000 ছিল। তারপর ঈসা সেই রুটিগুলো নিয়ে আল্লাহকে শুকরিয়া জানালেন এবং যারা বসেছিল তাদের ভাগ করে দিলেন। সেইভাবে তিনি মাছও দিলেন। যে যত চাইল তত পেল। যে টুকরোগুলো বাকি আছে সেগুলো জড়ো করো, ঈসা তার সাহাবিদের বললেন। কোনো কিছুই যাতে নষ্ট না হয়। শুরুতে 5খানা জবের রুটি ছিল, কিন্তু লোকেরা খাবার পরে যা বাকি ছিল তা জড়ো করে 12টা ডালা ভর্তি হল। পরবর্তী দিন সেই লোকেরা ফিরে এসে ঈসাকে খুঁজতে লাগল। তারা তাকে তাদের রাজা বানাতে চাইল, যেন তিনি তাদেরকে রোমীয় শাসন থেকে বাঁচাতে পারেন এবং তাদের আরও খেতে দেন। ঈসা তাদের বললেন, খাবারের মতো নষ্ট হয়ে যাওয়া জিনিসের বিষয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং অনন্ত জীবনের খোঁজ করা উচিত, যা আমি মনুষ্যপুত্র দিতে পারি। এই উদ্দেশ্যেই আল্লাহ পিতা আমাকে পাঠিয়েছেন। আমি সেই জীবন্ত রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর ইমান আনে তার আর কখনো পিপাসাও পাবে না। খাবার তোমাদের শরীরকে কিছু সময়ের জন্য জীবিত রাখতে পারে, কিন্তু ঈসা মসীহ সত্য জীবন দিতে পারেন, যা সময় এবং অনন্তকালের জন্য। শুধুমাত্র ঈসাই বলতে পারেন, আমি সেই জীবন্ত রুটি। ঈসা ধর্মগুরুদের মতো ছিলেন না, যারা বলতো এটা করো ওটা করো না, নিয়ম পালন করো, এটাই হলো উপায়। একমাত্র ঈসাই বলতে পারেন, আমি পথ, সত্য আর জীবন। ঈসা সেই সমস্ত নবীদের থেকে ভিন্ন ছিলেন, যারা তাদের গুনাহের জন্য কোরবানি করেছিলেন এবং আসন্ন মসীহের বিষয়ে বলেছিলেন। ঈসা বললেন, এই কথা মনে করো না, আমি তৌরাত কিতাব আর নবীদের কিতাব বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। ঈসা প্রায়ই তার শিষ্যদের শিক্ষা দিতেন যে কিভাবে বেহেস্তের নাগরিকেরা তাদের রাজার চরিত্র এবং গৌরব প্রতিফলিত করতে পারে। তোমরা শুনেছ যা বলা হয়েছে এবং তোমার শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও মহব্বত করো। যারা তোমাদের উপর জুলুম করে তাদের জন্য মোনাজাত করো। তোমরা যখন মোনাজাত করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য মজলিশখানায় ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোনাজাত করতে ভালোবাসে। কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে, এই জন্য তোমরা এইভাবে মোনাজাত করো। হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদেরকে দাও। কি খাব বা কি পরব বলে চিন্তা করো না। অইহুদিরাই এই সমস্ত বিষয়ের জন্য ব্যস্ত হয়। তাছাড়া তোমাদের বেহেশতি পিতা তো জানেন যে এইসব জিনিস তোমাদের দরকার আছে, কিন্তু তোমরা প্রথমে আল্লাহর রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিস তোমরা পাবে। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে, সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার ঘর তৈরি করল। বৃষ্টি নামল, বন্যা আসল, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তবুও সেই ঘরটা পড়ল না, কারণ তা পাথরের উপর তৈরি করা হয়েছিল। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে, সে এমন একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে তার ঘর তৈরি করল। বৃষ্টি নামল, বন্যা আসল, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তাতে ঘরটা পড়ে গেল। কি ভীষণ ভাবেই না সেই ঘরটা পড়ে গেল। বেহেশতি শিক্ষকের মতো আর কেউ কথা বলে না। ইহুদি ইমামেরা ও ফরিসিরা ঈসার কথা শোনার জন্য লোকদের ভিড় দেখে আনন্দিত ছিলেন না। তারা আশা করত যে লোকেরা তাদের কথা শুনবে, ঈসার নয়। একদিন প্রধান ইমামেরা তাদের কর্মচারীদেরকে পাঠালো ঈসাকে গ্রেফতার করতে, কিন্তু তারা তা করতে পারল না। যখন তারা ফিরে আসলো, ইমাম তাদের জিজ্ঞাসা করলেন, কেন তোমরা তাকে ধরতে পারলে না? সেই কর্মচারীরা বলল, লোকটা যেভাবে কথা বলে সেভাবে আর কেউ কখনো বলেনি, এমনকি নবীরাও ঈসা মসীহের মতো কথা বলেননি। নবীরা ছিল অন্ধকার জগতে মোমবাতির আলোর ঝলকানির মতো, কিন্তু মসীহ ছিলেন ধার্মিকতার সূর্য। সূর্যের আলো প্রকাশিত হলে কার মোমবাতির প্রয়োজন হয়? ঈসা বললেন, আমি দুনিয়ার নূর, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের নূর পাবে। ঈসাই সেই বাক্য যিনি সৃষ্টিতে ছিলেন আলো হোক, তিনি শারীরিক ও রুহানিক আলোর অফুরন্ত উৎস। মসীহের সময় সম্পূর্ণ হলে তিনি তার তিন সাহাবি পিতর, ইয়াকুব ও ইয়োহন্নাকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন। সেখানে তিনি সাহাবিদের সামনে রূপান্তরিত হলেন। তার মুখ সূর্যের ন্যায় উজ্জ্বল ও তার কাপড় নূরের মতো সাদা হয়ে গেল। ঠিক তারপরেই তারা নবী মুসা ও ইলিয়াসকে ঈসার সঙ্গে কথা বলতে দেখলেন। একটি উজ্জ্বল মেঘ তাদের ঢেকে ফেলল এবং সেই মেঘ থেকে একটি কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোন। এই কথা শুনে সাহাবিরা খুব ভয় পেয়ে মাটিতে উপুর হয়ে পড়লেন। তখন ঈসা এসে তাদের ছুঁয়ে বললেন, ওঠো, ভয় করো না। তখন তারা উপরের দিকে তাকিয়ে কেবল ঈসা ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। সেই দিন সাহাবিরা যা দেখল তা তারা কখনো ভুলে গেল না। পরবর্তীতে পিতর লিখলেন, আমরা তার মহিমা নিজের চোখেই দেখেছি। এবং ইয়োহন্না বললেন, সেই কাল আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পুত্র হিসেবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি, তিনি রহমত ও সত্যে পূর্ণ। কিন্তু এখন পুত্রের মহিমা তার মাংসিক দেহে লুকোনো থাকবে। এটা ছিল রাজার পরিকল্পনা পরিপূর্ণ করার সময়। তিন বছর ধরে ঈসা মসীহ ফিলিস্তিনের চারপাশে ভ্রমণ করলেন। তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং ইবলিশের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। সাধারণ লোকেরা তাকে ভালোবাসত, কিন্তু জেরুসালেমের ধর্মীয় নেতারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগল এবং ঈসা তা জানতেন। যখন ঈসার বেহেশতে যাবার সময় হয়ে আসল, তখন তিনি জেরুসালেমে যাবার জন্য মন স্থির করলেন। তুমি যদি জানো যে দূরে একটি শহরে একটি দুষ্ট দল নির্যাতন এবং তোমাকে হত্যার পরিকল্পনা করছে, তাহলে কি তুমি সেখানে যেতে? ঈসা তাই করলেন। সেই সময় থেকেই ঈসা তার সাহাবিদের জানাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের, প্রধান ইমামদের ও আলেমদের হাতে অনেক দুঃখ ভোগ করতে হবে। পরে তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। সাহাবিরা যেই ধরনের রাজার জন্য অপেক্ষা করছিল, এটা সেই ধরনের রাজা ছিল না। একজন ক্রুশবিদ্ধ মসীহ? নিঃসন্দেহে আল্লাহ তার মনোনীত একজনকে এমন যন্ত্রণা ও লজ্জা ভোগ করতে দেবেন না। তাই পিতর ঈসাকে বললেন, হুজুর কখনো না, আপনার উপর কখনো এমন হবে না। ঈসা ফিরে পিতরকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। যা আল্লাহর তা তুমি ভাবছ না, কিন্তু যা মানুষের তাই ভাবছ। সাহাবিরা একজন মসীহ বাদশাহ চেয়েছিলেন, যিনি রোমীয়দের ধ্বংস করবেন এবং জেরুসালেমে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করবেন। এমনকি যখন তারা ঘুরতেন, তখনও সাহাবিরা তর্ক বিতর্ক করতেন, কে আল্লাহর রাজ্যে শীর্ষ পদগুলো পাবে। তাই ঈসা তার সাহাবিদের বললেন, তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে। মনে রেখো, ইবনে আদম সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন, এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। মসীহ পৃথিবীতে প্রথমবার আসার সময়ে পৃথিবীর সিংহাসনে রাজনৈতিক সাম্রাজ্য ও শাসন করতে আসেননি, তিনি ইবলিশকে জয় করতে এবং মানুষের দিলকে শাসন করতে এসেছেন। সেই কারণেই ঈসা শিক্ষা দিয়েছেন, আপনাদের মধ্যেই আল্লাহর রাজ্য আছে। কিন্তু বেহেশতি রাজা আমাদের দিলে রাজত্ব করার আগে দুনিয়ার গুনাহের যে ঋণ, তা শোধ হওয়ার এবং মৃত্যুর পরাজিত হওয়ার দরকার ছিল। এটাই ছিল তার জীবনের উদ্দেশ্য। সমস্ত কিছুই পরিকল্পনা মাফিক চলছিল। মাবুদ জেরুসালেমের কাছে এলে তিনি দুই সাহাবিকে একটি কাজে পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে, ওর উপরে কেউ কখনো চড়েনি, ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ জিজ্ঞেস করে কেন ওটা খুলছো, তবে বলো হুজুরের দরকার আছে। সাহাবিরা গিয়ে ঠিক তেমনই দেখল যা ঈসা তাদের বলেছিলেন। তারা যখন সেই বাচ্চাটা খুলছিলেন, তখন মালিকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা বাচ্চাটা খুলছ কেন? এবং সাহাবিরা উত্তর দিল, হুজুরের দরকার আছে। তারপর সাহাবিরা সেই গাধার বাচ্চাটা ঈসার কাছে আনলেন এবং তার উপর তাদের গায়ের চাদর পেতে দিলেন। তিনি যখন যাচ্ছিলেন, তখন লোকেরা তাদের নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল। জৈতুন পাহাড় থেকে যে রাস্তাটা নেমে গেছে, ঈসা যখন সেই রাস্তায় আসলেন, তার সাহাবিরা ঈসার যে অলৌকিক কাজ দেখেছিল সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে আল্লাহর প্রশংসা করতে লাগলেন। মাবুদের নামে যে বাদশাহ আসছেন তার প্রশংসা হোক, বেহেশতেই শান্তি, আর সেখানে আল্লাহর মহিমা প্রকাশিত। কিন্তু ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি ঈসাকে বলল, হুজুর আপনার সাহাবিদের চুপ করতে বলুন। ঈসা তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। কি ভিন্ন ধরনের রাজা! মসীহ বাদশাহ তুরিধ্বনি ও একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে ঝড় তোলেননি, তিনি কোনো বীরত্বপূর্ণ যুদ্ধ ঘোড়াতেও প্রবেশ করেননি, তিনি একটি সাধারণ গাধাতে চড়েছিলেন, একটি শাবক, একটি অব্যবহৃত গাধা, এমন একটি পশু যার পিছনে এবং কাঁধে ক্রুশের মতো একটি স্বতন্ত্র চিহ্ন আছে, আর বিশেষভাবে একমাত্র পশুর বিষয়ে ভবিষ্যৎবাণীর পূর্ণতা, যার বিষয়ে সখরীয় ভাববাদী 500 বছর আগে লিখেছিলেন, হে সিয়ন কন্যা, খুব আনন্দ কর, দেখো তোমার বাদশাহ তোমার কাছে আসছেন, তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে, তিনি নম্র, তিনি গাধার উপরে গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন। মসীহ বাদশাহ কেন জেরুসালেমের একটি শক্তিশালী ঘোড়ার উপর যাত্রা করলেন না? কারণ তিনি রোম সাম্রাজ্য থেকে লোকদের রক্ষা করার জন্য আসেননি, তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন।